বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার, 26 অক্টোবর, 10 কার্তিক এবং ফার্সি 4 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বা 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন সামনে কঠিন চ্যালেঞ্জ রেখে নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাজ শুরু করা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনার সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। এরপর স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান স্বাস্থ্য কথা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
বিশ্ব সংবাদ, রেডিও তেহরান। সংবাদ শিরোনাম। বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার প্রক্রিয়া ঠেকানো যাবে না, স্পুতনিককে দেয়া সাক্ষাৎকারে বলেছেন ইরানের প্রেসিডেন্ট। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কয়েকটি সমাবেশ করেই বিএনপি ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে, মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। এবং ভারতে অর্থনীতি চাঙ্গা করতে টাকায় হিন্দুদের দেবতা লক্ষ্মী গণেশের ছবি ছাপানোর দাবি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার প্রক্রিয়া ঠেকানো যাবে না। তিনি রুশ বার্তা সংস্থা স্পুতনিককে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। রাইসি আরও বলেছেন কেবল পশ্চিমা দেশগুলোই বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ার বিরোধিতা করছে, তবে তারা এই প্রক্রিয়াকে স্তব্ধ করতে পারবে না। স্পুতনিকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক ভূমিকার কথাও তুলে ধরেন। ইরানের প্রেসিডেন্ট বলেন সাংহাই সহযোগিতা সংস্থার মতো আঞ্চলিক সংস্থাগুলোর মাধ্যমেই নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে। পাশ্চাত্যের বাইরেও শক্তির অনেক কেন্দ্র রয়েছে বলে তিনি জানান। রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং স্বাধীন চেতার সব জাতির প্রতি ইরানের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। আমেরিকার নিষেধাজ্ঞার নীতি ব্যর্থ হয়েছে উল্লেখ করে রাইসি বলেন আমেরিকা নিজেও এখন বুঝতে পেরেছে নিষেধাজ্ঞা দিয়ে কোনো কাজ হবে না, এ কারণে তারা অন্যান্য পন্থা অবলম্বন শুরু করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞা আরোপ করার পর তেহরান পাল্টা ব্যবস্থা নিল। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান গতকাল তেহরানে ইরানের সর্বোচ্চ মানবাধিকার পরিষদের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেছিলেন, আগামী কয়েকদিনের মধ্যে ইইউ এর বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও কয়েকজন কর্মকর্তাকে ইরানের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এরা আগে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন, সহিংসতা উস্কে দেয়া এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে কয়েকজন ব্রিটিশ নাগরিক ও কয়েকটি ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। সিরিয়ার উপর ইহুদিবাদ ইসরায়েল যে দফায় দফায় হামলা চালিয়ে আসছে সে ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি গতকাল ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেন, সিরিয়ার বেসামরিক জনগণ এবং মৌলিক অবকাঠামোর উপর ইসরায়েল দফায় দফায় হামলা চালিয়ে চরমভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, একই সাথে সিরিয়ার জনগণের মানবিক অধিকার ক্ষুণ্ণ করছে। এক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতা ইসরায়েলকে প্রকাশ্যে হামলার মাত্রা বাড়াতে সাহসী করে তুলেছে। সিরিয়া ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বৈত অবস্থানের সমালোচনা করে সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা করার জন্য জাতিসংঘের প্রতি ইরানের রাষ্ট্রদূত আহ্বান জানান। ডার্টি বোমা তৈরি এবং তা দেশের অভ্যন্তরে ব্যবহারের বিষয়ে ইউক্রেন পরিকল্পনা করছে বলে অভিযোগ আরও জোরালো করেছে রাশিয়া। বিষয়টি এরই মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলেছে মস্কো। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভিনজিয়া এরই মধ্যে একটি খসড়া প্রস্তাব পরিষদের সদস্যদের মধ্যে বিতরণ করেছেন। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগে নেভেনজিয়া এই খসড়া প্রস্তাবনা বিতরণ করলেন। খসড়া প্রস্তাবনায় কিয়েভের ডার্টি বোমা তৈরি ও ব্যবহারের নানামুখী পরিকল্পনার কথা ডকুমেন্ট আকারে তুলে ধরা হয়েছে। রাশিয়া বলছে ইউক্রেন ডার্টি বোমা তৈরি করছে এবং নিজে দেশের জনগণের বিরুদ্ধে তা ব্যবহার করতে পারে। এরপর এ সংক্রান্ত দায় রাশিয়ার উপর চাপানোর পরিকল্পনা নিয়েছে কিয়েভ। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক চলমান ইউক্রেন যুদ্ধের প্রতি দৃঢ় সমর্থন জানানোর ঘোষণা দিয়েছেন। গতকাল তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। 10 নম্বর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, নতুন প্রধানমন্ত্রীর অধীনে পরিচালিত ব্রিটিশ সরকারের সমর্থন ইউক্রেনের জন্য আগের মতোই থাকবে এবং কিয়েভ সরকারের প্রতি সংহতি অব্যাহত থাকবে। ওই মুখপাত্র বলেন, সুনাক এবং জেলেনস্কি দুজনই এ বিষয়ে একমত যে রাশিয়ার উপর চাপ সৃষ্টি অব্যাহত রাখার জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রাখতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। কয়েকটি সমাবেশ করে বিএনপি ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের দুঃসাহস করছে তারা। ঢাকা থেকে আরো বলছেন আমাদের বিশেষ সংবাদদাতা।
কয়েকটি সমাবেশ করেই বিএনপি ক্ষমতা যাবার দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের দুঃসাহস করছে তারা। বুধবার দুপুরে খিলগাঁও থানা আওয়ামী লীগের সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। খিলগাঁও সম্মেলনে যোগ দিয়ে ওবায়দুল কাদের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান। কয়েকটি সমাবেশ করেই বিএনপি ক্ষমতা যাওয়ার যে দুঃস্বপ্ন দেখছে তা সঠিক নয় বলে মন্তব্য করে কাদের বলেন, ডিসেম্বরে রাজপথে খেলা হবে। বিএনপিকে নালিশ পার্টি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভারত আমেরিকা তাদের ক্ষমতার চেয়ারে বসাতে পারবে না, ক্ষমতায় আসতে হলে জনগণের ভোটেই আসতে হবে। যশোরে অপর এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, দেশবাসী শান্তি ও স্থিতিশীলতা চায়, কিন্তু বিএনপি তার উল্টো করতে চায়। তাদের দাবির সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, ফলে তাদের আন্দোলন কখনোই গণ আন্দোলনের রূপ নেবে না। আসন্ন এইচএসসি পরীক্ষাকে গুরুত্ব দিয়ে বিএনপির আন্দোলন কর্মসূচির দিনক্ষণ পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
তারা যেন ডিসেম্বরের 10 তারিখে যখন আমাদের সন্তানেরা এইচএসসি পরীক্ষা এবং সমমানের পরীক্ষার মতো এত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা দিচ্ছে, তখন যেন দেশকে তারা অস্থিতিশীল না করেন, তারা যেন তাদের আন্দোলন বা যেটাই বলেন সেটার তারিখ যেন এই এইচএসসি পরীক্ষাকে মাথায় রেখে ঠিক করেন।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, সব দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করাই হল মার্কিন যুক্তরাষ্ট্রের মূল কাজ। যুদ্ধ ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতি সচল নয়। যুদ্ধের কারণে সারা বিশ্বে খারাপ অবস্থা চলছে। শক্তিশালী দেশগুলো যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, এতে তাদের তেমন কোনো ক্ষতি হয়নি। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবে জাতিসংঘের আঙিনায় শেখ হাসিনা শীর্ষক সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ প্রগতিশীল কলাম ফোরাম আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রুশ ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা বাংলাদেশকে বিপদে ফেলছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে জাতিসংঘের সঙ্গে কোনো আলাপ না করেই নিষেধাজ্ঞা বসানো হলো। জাতিসংঘকে উপেক্ষা করে কোনো কোনো দেশ নিজেরাই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে। ভারতে অর্থনীতির হাল ফেরাতে টাকায় হিন্দুদের দেবতা লক্ষ্মী গণেশের ছবি ছাপানোর দাবি জানিয়েছেন আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি এ দাবি জানান। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে অর্থনীতির হাল ফেরাতে টাকায় হিন্দুদের আরাধ্য দেবতা লক্ষ্মী গণেশের ছবি ছাপানোর দাবি জানালেন আম আদমি পার্টি বা আপ প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তিনি ওই দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ বলেন,
সরকার সে প্রধানমন্ত্রী জি সে আপিল হ্যাঁ, ভারতীয় কারেন্সি কে উপর এক তরফ গান্ধীজি কি তসবীর হো বেসেই রহনি চাহিয়ে, লেকিন দূসরি তরফ শ্রী গণেশজি কি ওর শ্রী লক্ষ্মীজি কি তসবীর ভারতীয় কারেন্সি কে উপর লগাই যায়।
তিনি বলেন, আমি কেন্দ্রীয় সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, ভারতীয় নোটের উপরে একদিকে গান্ধীজির ছবি রয়েছে, সেটা তেমনই থাকা উচিত, কিন্তু অন্যদিকে শ্রী গণেশজি ও শ্রী লক্ষ্মীজির ছবি ছাপা হোক। তিনি বলেন, আমরা সবাই দেখতে পাচ্ছি কিছুতেই দেশের অর্থনীতির হাল ফিরছে না। আমরা সবাই চাই ভারত যেন উন্নত দেশে পরিণত হয়, কিন্তু এই জন্য কঠোর পরিশ্রম করে অনেক কাজ করতে হবে। কিন্তু একটা কথা, আপনার সব প্রয়াস সফল হবে তখনই যখন দেবদেবীর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। কেজরিওয়ালের বক্তব্য প্রসঙ্গে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র তাকে নিশানা করে তাকে ইউটার্ন নেয়া ব্যক্তি বলে অভিহিত করেছেন। তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়াল কয়েকদিন আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন, আপনি যদি ভুল করে দীপাবলি উদযাপন করেন তবে আপনাকে জেলে যেতে হবে। আজ আচমকা তাকে লক্ষ্মীজি এবং গণেশজির কথা বলতে শোনা যাচ্ছে। দীপাবলি হলো লক্ষ্মীজি এবং গণেশজির উৎসব এবং আমরা দেখছি দীপাবলি উদযাপনের জন্য কারাগারে পাঠানোর হুমকি দেওয়া ব্যক্তি কী ধরনের ইউটার্ন নিচ্ছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আরও খবর, বার্ষিক পরমাণু মহড়া চালানোর ব্যাপারে আমেরিকাকে নোটিশ দিয়েছে রাশিয়া। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এবং পররাষ্ট্র দপ্তর। দুই দপ্তর জানিয়েছে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি রয়েছে তার আলোকে ওয়াশিংটনকে মস্কো তার বার্ষিক পরমাণু মহড়ার বিষয়টি জানিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যালেক্সি রেজনিকভ বলেছেন, রাশিয়ার সাথে তার দেশের চলমান যুদ্ধ পশ্চিমা দেশগুলোর অস্ত্র পরীক্ষার ভালো সুযোগ করে দিয়েছে। তারা এর মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে তাদের কোন অস্ত্র সবচেয়ে ভালো তা তারা পরীক্ষা করে নিতে পারছে। অ্যালেক্সি রেজনিকভ ব্যাখ্যা করে বলেন, ইউক্রেনে আমাদের কাছে রয়েছে যুদ্ধাস্ত্র পরীক্ষা করার ক্ষেত্র। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অশ্বেতাঙ্গ বিত্তশালী নাগরিক ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই নয়া মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন। অর্থনৈতিকভাবে সংকটের মুখোমুখি যুক্তরাজ্যকে সঠিক নেতৃত্ব দিতে তাকে কঠিন পথ পাড়ি দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ব্রিটিশ নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নিয়ে প্রথমেই নতুন সরকারের সদস্যদের তালিকা ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দেওয়া এক বক্তৃতায় দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দেন। সুনাক দুই মাস আগে কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনের দৌড়ে লিস্ট্রাসের কাছে হেরে গিয়েছিলেন। এখন কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের সমর্থনে এবং তার অপর দুই প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং হাউস অব কমন্সের স্পিকার পেনি মর্ডান্ট প্রধানমন্ত্রী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কারণে সুনাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দলের নেতা হয়ে যান। যুক্তরাজ্যে ক্ষমতাসীন দলের নেতাই প্রধানমন্ত্রী হন, তাই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর মসনদে আসীন হন সুনাক। সুনাক দায়িত্ব বুঝে নিয়েই ক্যাবিনেট গঠনে মনোযোগ দেন। এরই মধ্যে তিনি জেমস ক্লেভারলিকে পররাষ্ট্রমন্ত্রী, বেন ওয়ালেসকে প্রতিরক্ষামন্ত্রী এবং জেরেমি হান্টকে নয়া ক্যাবিনেটের অর্থমন্ত্রী হিসেবে বহাল রাখেন। গ্রেট ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী ডমিনিক রাবকে ডেপুটি প্রধানমন্ত্রীর পদে ফিরিয়ে আনেন। ব্রেক্সিট এবং কোভিড-19 মহামারীর অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে না উঠতেই ইউক্রেন যুদ্ধ বিশ্বে যে জ্বালানি ও খাদ্য ঘাটতি সৃষ্টি করেছে, সেরকম একটি পরিস্থিতিতে ব্রিটেন গুরুতর অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। সুনাক তাই দেশের অর্থনীতি পুনরুদ্ধারকে তার কর্মপরিকল্পনায় অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করার ঘোষণা দিয়েছেন। মনে করা হচ্ছে নতুন বাজেটে কিছু কিছু ক্ষেত্রে কর বৃদ্ধি করা হবে এবং সাধারণ ব্যয় কমানো হবে। সুনাক সরকারের অর্থমন্ত্রী জেরেমি হান্ট এরই মধ্যে আশ্বাস দিয়েছেন দুর্বল ও ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে, যদিও বিশ্বের অন্যতম খ্যাতিমান অর্থনীতিবিদ মেগান গ্রেইন বলেছেন ব্রিটেনের অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ রকমের খারাপ, যুক্তরাজ্যকে অনেক দুর্গম পথ পাড়ে দিতে হবে বলেও এই বিশেষজ্ঞ মন্তব্য করেন। ব্রিটিশরা বর্তমানে জীবনযাত্রার ব্যয় সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন, এমনকি এই লড়াইয়ে তারা দৈনন্দিন খাদ্যপণ্য কেনাও কমিয়ে দিতে বাধ্য হয়েছেন। সুনাককে তাই বড় রকমের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে বিশেষজ্ঞগণ মনে করেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা এবং নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে রয়েছে একটি প্রতিবেদন।
সপ্তাহ পার না হতে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে আবারও খুনের ঘটনা ঘটেছে। ওখিয়ার কুতুপালং 2 নম্বর ক্যাম্পে মোহাম্মদ সালাম নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে কুতুপালং 2 নম্বর ক্যাম্পের সি ব্লকে 8-10 জন মুখোশধারী লোক এ যুবককে গুলি করে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় মোহাম্মদ সালাম ওই ক্যাম্পের বাসিন্দা। তবে কী কারণে এ যুবককে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এমন পরিস্থিতিতে সবশেষ অবস্থা সম্পর্কে জানতে কথা হয় রোহিঙ্গা ক্যাম্প এলাকার একজন মানবাধিকার উন্নয়ন কর্মীর সঙ্গে। মোহাম্মদ শরীফ নামের ওই মানবাধিকার কর্মী রেডিও তেহরানকে বলেন, চলতি অক্টোবরের 25 দিনেই মোট 6টি দুর্ধর্ষ খুনের ঘটনা ঘটেছে রোহিঙ্গা ক্যাম্পে। বিচ্ছিন্নতাবাদী বেশ কয়েকটি গ্রুপের সদস্যরা মিয়ানমার সীমান্ত থেকে আবারও ক্যাম্পে ফিরে আসায় এ ধরনের ঘটনা বাড়ছে বলে মনে করেন তিনি।
সশস্ত্র গ্রুপ আছে যারা বর্ডার সাইডে ছিল, কিন্তু বর্ডারের বর্তমান বিভিন্ন ক্লেশের কারণে বর্মার মিলিটারি এবং আপনার সশস্ত্র অন্য বিদ্রোহী গ্রুপের সাথে, ফলে তারা আবার পুনরায় ব্যাক করছে ক্যাম্পে। এতে ব্যাক করার পরবর্তীতে ব্লকের মাঝিরা কিন্তু ল এনফোর্সমেন্টদেরকে এই তথ্যগুলো দিয়ে থাকে যে আমাদের ক্যাম্পে এরা ব্যাক করছে, এরা এরা আছে, এই যে এর ফলে এরা টার্গেটে পড়ে যাচ্ছে।
এই বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ রেডিও তেহরানকে বলেন, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ তাদের নিরাপদ আস্তানা বানাতে চায় এই ক্যাম্পকে।
যেটাকে আমরা বলি ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম, এটি এই গড়ে উঠেছে, যার ফলে ওখানে তো এটির ব্যাপারে সবচেয়ে বড় যে ব্যবসা আছে সেটি হলো মাদক চোরাচালান। এখান থেকে তাদের হচ্ছে ওই ক্যাম্পের ভেতরে তাদের প্রভুত্ব বজায় থাকলে এগুলো করতে তাদের সুবিধা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে বলে রেডিও তেহরানকে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম।
কক্সবাজার জেলা পুলিশ ছাড়াও 3টি আর্ম পুলিশ ব্যাটালিয়ন এটার ল এন্ড অর্ডার মেইনটেইনের জন্য নিয়োজিত আছে। হ্যাঁ, সাম্প্রতিক সময়ে বেশ কিছু ধরনের অস্থিরতা আমরা লক্ষ্য করছি এবং এ বিষয়ে আমরা তৎপর এবং সজাগ আছি।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আলোচনা স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রক্ত। রক্ত এক ধরনের তরল যোজক কলা। রক্ত প্রধানত দেহে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য বর্জ্য পদার্থ পরিবাহিত করে। রক্ত হল আমাদের দেহের জ্বালানি স্বরূপ। রক্ত রক্ত রসে অবস্থিত রক্তকণিকা দিয়ে গঠিত, আর সেই রক্ত এবং রক্তচাপ নিয়ে আমরা কয়েক পর্বে কথা বলবো। আর আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আজ এ বিষয়ক আলোচনার প্রথম পর্ব। তো অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
অধ্যাপক মোহাম্মদ তাইফুর রহমান, প্রথমে আপনার কাছে জানতে চাইব, আমরা রক্তচাপের কথা শুনি, তো এই রক্তচাপ বা ব্লাড প্রেশারটা আসলে কি, যদি একটু বুঝিয়ে বলেন।
ধন্যবাদ আপনাকে। প্রথমে বলতে হয় যে আমাদের যে ছোট্ট একটা হৃৎপিণ্ড আছে, এটা তো মাংসল ঘর, এটা 250-300 গ্রাম ওজনের একটা চার প্রকোষ্ঠ বিশিষ্ট একটা অঙ্গ, যেটা আমাদের রক্তকে পাম্প করে সারা শরীরে। এই পাম্পটা কিন্তু প্রতিদিনকে 72 বার পাম্প করে এবং প্রতিদিনে প্রায় 10 লক্ষ বার এটা পাম্প করে। একটা পূর্ণবয়স্ক মানুষের শরীরে 5-6 লিটার রক্ত থাকে। এই রক্ত অনবরত ছুটে চলে একটা ক্লোজ সার্কিট টিউবে, যার নাম রক্ত সংবহন তন্ত্র। একটা পূর্ণবয়স্ক মানুষের প্রায় 60,000 মাইল লম্বা জালির মতো ছড়ানো অসংখ্য রক্তনালী আছে। এই রক্তনালী দিয়ে পুরোপুরি পাম্প করতে করতে প্রায় 5,000 গ্যালন রক্ত পাম্প করে প্রতিদিন। তাহলে এই যে রক্ত পাম্প করতে গিয়ে আমাদের যে 60,000 মাইল লম্বা জালির উপর দিয়ে ছড়া, এটা কিন্তু একটা প্রেশার ছাড়া কখনোই সম্ভব না। যদি প্রেশারটা না থাকতো স্ট্যাগনেন্ট হয়ে যেত, স্থির হয়ে যেত, এক জায়গায় এটা থেমে থাকতো এই রক্তটা। সুতরাং এই রক্তটা চলার সময় আমাদের রক্তনালীর গাত্রে যে ধরনের প্রেশার ক্রিয়েট করে সেটা কি আসলে ব্লাড প্রেশার বলে বা রক্তচাপ বলে।
আচ্ছা, স্বাভাবিকভাবে একজন পূর্ণবয়স্ক মানুষের এই রক্তচাপটা কত থাকে?
পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তপাত চাপ থাকে 120 সিস্টোলিক এবং ডায়াস্টোলিক 80। এটা হচ্ছে আমরা স্বাভাবিক ধরে নিই। এর উপরে যদি হয় সেটাকে আমরা বলি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, এবং এর নিচে যদি নেমে যায় তখন এটাকে আমরা স্বাভাবিকভাবে বলি নিম্ন রক্তচাপ, লো প্রেশার বা হাইপোটেনশন।
অধ্যাপক তাইপুর রহমান, দুই রকমের রক্তচাপ, একটি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, অপরটি লো ব্লাড প্রেশার। তো কেন এই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হয়?
ধন্যবাদ। অনেকে আমরা জানিও না যে আমার অজান্তেই আমার রক্তচাপ বেড়ে আছে, এটা কেন হয়? প্রথমত আসলে এর 90% এর কোন কারণ খুঁজে পাওয়া যায় না, এটাকে এসেনশিয়াল হাইপারটেনশন বলে। ধারণা করা হয় আমাদের বয়সের সাথে সাথে যে আমাদের রক্তনালী গাত্রটা স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, এখানে কিছু কোলেস্ট্রল জমে, চর্বি জমে, এই স্টিফনেস এর কারণে এটা কিন্তু প্রসারিত হতে পারে না, সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার বাড়ে। যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই, তা পাইপ দিয়ে যখন আমরা বাগানে পানি ঢালি তখন এটাকে যদি একটু চেপে ধরে মাথাটা পিপ কিন্তু বেড়ে যায়। তার মানে কি, আমরা এই নালী যখন একটু চেপে আসে, সে ধরেন চারদিকে কোলেস্ট্রল জমে চেপে গেল, এতে করে আমাদের প্রেশারটা বেড়ে যেতে পারে। এটার তাহলে প্রথমত 90% কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, বাকি 10% এর কিছু কারণ থাকে, সেগুলো সেকেন্ডারি কারণ, সেটা খুবই কম এবং সাধারণত এটা ইয়াং এজে হয়। যেমন ধরেন কিছু ওষুধ খেলে হতে পারে, স্টেরয়েড জাতীয় ওষুধ অথবা আমরা যে ব্যথার ওষুধ গুলো খাই, বিশেষ করে এনএসএইচ নন স্টেরয়েড অ্যান্টিইনফ্লামেটরি ড্রাগস, যেগুলো যেমন ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ গুলো খেলে প্রেশার বাড়তে পারে।
শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্যকথার আসরে উচ্চ রক্তচাপ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক তাইফুর রহমানের আলোচনা শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
শ্রোতা বন্ধুরা, আমরা আবারও আলোচনায় ফিরে এলাম। বিরতির আগে হাই ব্লাড প্রেশারের কারণ নিয়ে কথা হচ্ছিল। তো অধ্যাপক তাইফুর রহমান, আর কি কি কারণে হাই ব্লাড প্রেশার হতে পারে?
কিছু এন্ডোক্রাইন কজে হয়, যেমন কারো যদি থাইরয়েডের সমস্যা থাকে হতে পারে। আমাদের কিডনির উপর একটা শুক্রাণু গ্ল্যান্ড থেকে দুই কিডনিতে দুইটা, ওগুলোর সিক্রেশন বাড়লে এটা হতে পারে। তারপরে আমাদের লাইফস্টাইল এর জন্য হয়, কারণ আমরা যদি অনেক রাতে ঘুমাই এবং অনেক বেলা করে ঘুম থেকে উঠি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রক্তচাপটা পার্মানেন্টলি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের অ্যাংজাইটি, সবসময় যখন আমরা খুব অ্যাংজাইটিতে ভুগি, কাজের চাপে ভুগি, তখন আমাদের শরীর থেকে কিছু ক্যাটেকোলামাইন সিক্রেশন হয়, অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন, এগুলো সবসময় আমার রক্তনালী গুলাকে চুপসে রাখে, এটা সেন্সিটিভ থাকে রক্তনালী গুলো, এটা তখন দেখা যায় আমাদের রক্তচাপটা বেড়ে যায়।
জি ডাক্তার তাইফুর রহমান, আমরা এই হাই ব্লাড প্রেশার নিয়ে অনেক কথা শুনে থাকি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নীরব ঘাতক। তো কেন একে এই নীরব ঘাতক ব্যাধি বলা হয়?
এই রক্তচাপ নীরব ঘাতক কিভাবে সেটা বলি, এই চাপের কারণে আমাদের নালিকাতে ক্ষতি হয়। নালিকাতে যখন ক্ষতি হয়, ক্ষত হয়, ওখানে যদি কোলেস্ট্রল জমে, আমাদের হার্টের যে রক্তনালী তিনটা আছে, করোনারি রক্তনালী, যেগুলো দিয়ে আমাদের হার্টের রক্ত সাপ্লাই পায়, এখানেও রক্তচাপের কারণে আমাদের ক্ষত হয় এবং ওখানে কোলেস্ট্রল জমে, ফলশ্রুতিতে আমাদের করোনারি হার্ট ডিজিজ হয়, হার্ট অ্যাটাক হয়। ব্রেনের রক্তনালীতে তেমনভাবে জমে জমে এক সময় ব্রেন স্ট্রোক হয়, এবং কিডনিতে অতিরিক্ত রক্তচাপের কারণে আমাদের কিডনি ড্যামেজ হয়ে যায়, এক সময় কিডনি ফেলিওর হয়ে যায়, এবং এই তিনটা রোগই কিন্তু মারাত্মক আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ। সুতরাং এই রক্তচাপকে যে কোনো মূল্যে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে আমাদের জীবনের চলাটা কঠিন এবং মৃত্যুটা খুব এগিয়ে আসতে পারে।
অধ্যাপক তাইফুর রহমান, আমরা প্রথম পর্বের আলোচনা এখানেই গুটিয়ে নেব, তবে তার আগে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি এ সম্পর্কে কিছু বলেন।
সবশেষে আমি শুধু একটু বলতে চাই, আসলে কি কখন হবে সেটা নিয়ে আসলে খুব বেশি ভাবার প্রয়োজন নাই, সুযোগও নেই। আমি যেটা মনে করি, আমার রুটিন আমাকে ঠিক রাখতে হবে, কখন হবে, হলে কি হবে, ওইসব চিন্তা থেকে প্রিভেনশন খুব বেশি প্রয়োজন, এবং ক্রিডেন্সিয়ালের জন্য আমি বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় সুপার কম্পিউটার হচ্ছে মানুষ। এই মানব দেহের জন্য আমার জন্য যে রুটিন দেওয়া আছে, আমি কখন ঘুমাবো, কখন উঠবো, আমার খাওয়া কতটুকু হবে, আমি কি কি খেতে পারবো, কি কি খেতে পারবো না, আর ওই যে কোলেস্ট্রল কি শুধু আমরা ভয় পাচ্ছি এবং কোলেস্ট্রল কিসে আছে সেটাকে আমরা অ্যাভয়েড করতে যাচ্ছি। এই ক্ষেত্রে এখানে মাঝখানে একটু বলতে হয় যে এই তো আবার চিন্তা করার দরকার নেই, পরিমিত খাবার খুব বেশি প্রয়োজন। অতিরিক্ত চর্বি জাতীয় খাবার না খেয়ে আমরা যদি আমাদের টোটাল একটা ব্যালেন্স ডায়েট খাওয়ার চেষ্টা করি, ব্যালেন্স ডায়েটের উপরে থাকি, তাহলে তো আমার রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। আমাদের যেগুলো হচ্ছে আমার জাঙ্ক ফুড বা আমরা যারা অ্যালকোহল নেই বা আমরা যারা এই আমাদের সিগারেট বা ধূমপানের অভ্যাস আছে, এই জিনিসগুলো থেকে যদি আমরা একটু দূরে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের রক্তচাপও হবে না, আমরা একটু সুস্থ থাকবো। গায়ে একটু রোদ লাগাতে পারলে কিন্তু আমার অনেক দূর থেকে আমি বাঁচতে পারি। সুতরাং আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটুই বলবো যে আমরা আসলে সুস্থ থাকার জন্য স্বাভাবিক জীবন, স্বাভাবিক নিয়মের স্বাভাবিক জীবনের স্বাভাবিক নিয়মগুলো যদি আমি মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমি ভালো থাকতে পারবো। এবং আমার উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ, ব্রেন স্ট্রোক সব ঘাতক ব্যাধি থেকে আমরা বাঁচতে পারবো। সবাইকে আমি ইয়ে করি, সবাই ভালো থাকেন, আমার জন্য সবাই দোয়া করবেন।
অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ে প্রথম পর্বের আলোচনায় রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই ব্লাড প্রেশার নিয়ে আমাদের আগামী সপ্তাহের আলোচনায় আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে স্বাস্থ্য কথার আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 26 অক্টোবর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, গণতন্ত্র হরণকারীরাই গণতন্ত্রের জন্য মায়াকান্না করছে, দীপুমনি দৈনিক যুগান্তর। 130,000 এনআইডি নিচ্ছেন রোহিঙ্গারা, গ্রেফতার 10, দৈনিক প্রথম আলো। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বললেন, নিষেধাজ্ঞার খেলায় উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, দৈনিক কালের কণ্ঠ। বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই, রাষ্ট্রদূত লি জিমিং, দৈনিক মানব জমিন। ডাক্তার জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান, দৈনিক ইত্তেফাক। বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই, স্বরাষ্ট্রমন্ত্রী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কলকাতার শিরোনাম, ভারত বিদ্বেষী সুয়েলাতে আস্থা ঋষির তুমুল ক্ষোভের মুখে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী, দৈনিক সংবাদ প্রতিদিন। যথাসাধ্য চেষ্টা করব দলকে আবার স্বমহিমায় ফিরিয়ে আনতে, কংগ্রেস সভাপতি পদে শপথ নিয়ে বার্তা খার্গের, দৈনিক আজকাল। পার্থে করা তৃণমূল মানিক অনুব্রতে চুপ কেন, দলের অবস্থান স্পষ্ট করলেন প্রবীণ সাংসদ সৌগত, দৈনিক আনন্দবাজার পত্রিকা।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, 130,000 টাকায় জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নিচ্ছেন রোহিঙ্গারা, এ কাজে জড়িত থাকার অভিযোগে রোহিঙ্গা সহ 10 জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কামাল হোসেন, সোনা মিয়া, মোহাম্মদ কামাল, নুরুল আফসার ও শামসু মাস্টার। এছাড়া নির্বাচন কমিশনের অস্থায়ী কর্মচারী 5 ডেটা এন্ট্রি অপারেটর হলেন ইয়াসিন আরাফাত, নুরুন নবী, মিজানুর রহমান, ফরহাদুল ইসলাম ও ইমন দাস। নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মোহাম্মদ আলী হোসেন আজ দুপুরে নগরের মনসুরাবাদে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে গতকাল মঙ্গলবার নগরীর হালিশহর হাউজিং স্টেট উচ্চ বিদ্যালয় থেকে 10 জনকে গ্রেপ্তার করা হয়। সেখানে রোহিঙ্গারা এনআইডি করতে এসেছিলেন, তাদের মধ্যে 5 জন ইসির অস্থায়ী কর্মচারী, ডেটা এন্ট্রি অপারেটর।
দৈনিক কালের কণ্ঠ লিখেছে, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘের সঙ্গে আলোচনা না করেই রুশ ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার খেলায় উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতিসংঘের শক্তিশালী ভূমিকা থাকলে গরিব রাষ্ট্রগুলোর এমন খারাপ অবস্থা হতো না। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত জাতিসংঘের আঙ্গিনায় শেখ হাসিনা শীর্ষক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন। আব্দুল মোমেন বলেন, যুদ্ধ থামাতে যাই করা হোক তা জাতিসংঘের মাধ্যমে সমন্বয় করা হলে ভালো হয়, কার্যকর হয়। জাতিসংঘের সঙ্গে আলোচনা না করেই স্যাংশন বসানো হলো, এর পরিণতি আমরা ভোগ করছি। যাদের বিরুদ্ধে স্যাংশন তাদের কিছুই হয় না।
দৈনিক মানবজমিনের খবর, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়ে অনেক ভালো এবং বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই। বুধবার মধ্যাহ্নে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ডি কাপ টক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। মেগা প্রকল্পে দফায় দফায় ব্যয় বাড়ার পাশাপাশি চীনা ঋণের পরিমাণ বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন অর্থনীতিবিদরা শ্রীলঙ্কার উদাহরণ টেনে বাংলাদেশও ফাঁদে পড়তে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাষ্ট্রদূত লি জিমিং বলেন, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের কোথাও চীনা ঋণের কোনো ফাঁদ নেই। পশ্চিমা বাণিজ্যিক ঋণ এবং বহু আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের ঋণ শ্রীলঙ্কার বৈদেশিক ঋণের সিংহভাগ। সেই দেশের মোট বৈদেশিক ঋণের 10%-এরও কম চীনা ঋণ। বাংলাদেশের ক্ষেত্রেও একই অবস্থা, বিদেশি ঋণের মাত্র 6% চীনের ঋণ। এই বিবেচনায় আমি বলবো যে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে অনেক ভালো, বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের মাত্রাও অনেক কম।
দৈনিক যুগান্তর লিখেছে, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, যারা গণতন্ত্র হত্যা করেছেন তারাই আজ গণতন্ত্রের জন্য মায়াকান্না করেন। তারা দেশকে অস্থিতিশীল করার হুমকি দিচ্ছেন। দেশের মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়। তারা জনগণের চাওয়ার ঠিক উল্টো করতে চায়। তারা অগ্নিসংযোগকারী, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। বুধবার বেলা 11টার দিকে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আগামী 6 নভেম্বর SSC সমমানের পরীক্ষা শুরু হবে। BNP-র প্রতি আহ্বান থাকবে, শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়েই যেন কর্মসূচি ঘোষণা করে।
এবারে ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আজকালের খবর, 7,000-এরও বেশি ভোটে জিতে কংগ্রেস সভাপতির পদ পেয়েছেন মল্লিকার্জুন খাড়গে। সভাপতি হওয়ার পর নিজের প্রথম ভাষণে তিনি ধন্যবাদ জানান প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধীকে। দলের একজন সাধারণ কর্মী থেকে সভাপতি হয়ে ওঠার যাত্রার কথাও এদিন শোনা যায় খাড়গের মুখে। সভাপতি হওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান সোনিয়াও। 80 বছরের অভিজ্ঞ নেতার নেতৃত্বে দলের ঘুরে দাঁড়ানোর কথাও বলেন তিনি। বর্তমানে কংগ্রেস যে অন্যান্য দলের তুলনায় অনেকটাই পিছিয়ে তা বলতেও দ্বিধাবোধ করেননি প্রাক্তন সভাপতি। তবে কংগ্রেস কখনোই পরাজয় মেনে নেয়নি। সেই প্রসঙ্গ ধরেই বর্তমান বিজেপি সরকার এবং RSS কে সরাসরি আক্রমণ করেন খাড়গে। তার মতে বিজেপি সরকার ভারতকে মিথ্যের পথে নিয়ে যাচ্ছে, সেখান থেকে ভারতের নাগরিকদের আবার সত্যের রাস্তায় ফিরিয়ে আনতে কাজ করবে কংগ্রেস। তাছাড়া জনসংযোগের জন্য রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার কথাও বলেছেন তিনি।
দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, 180 ডিগ্রি ঘুরে গিয়েছে ইতিহাসের চাকা। ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে এখন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক, ফলে উপমহাদেশে তাকে নিয়ে আলোচনার অন্ত নেই। পাকিস্তানেও সুনাকের শিকড় রয়েছে বলে দাবি অনেকের, কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং ভারত বিদ্বেষী নেত্রী সোয়েলা ব্রেভারম্যানকে মন্ত্রিসভায় ফিরিয়ে এনে তুমুল বিক্ষোভের মুখে পড়েছেন সুনাক। মঙ্গলবার প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিয়েছেন ঋষি সুনাক, আর মসনদ দিবসেই মন্ত্রিসভায় সোয়েলা ব্রেভারম্যানকে ফিরিয়ে এনেছেন তিনি। ঋষির দৌলতে ফের ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব বা স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসেছেন ভারত বিদ্বেষী সোয়েলা। আর সুনাকের এই সিদ্ধান্তে রীতিমতো বিতর্ক শুরু হয়ে গিয়েছে, কারণ ভারতীয় বংশোদ্ভূত হলেও সোয়েলা যে ভারত হৈতিশী নন তা স্পষ্ট। বরং ভারতীয় অভিবাসীদের নিয়ে বারবার আলপটকা মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন তিনি। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গতি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে রয়েছে তাফসীর বিষয়ক কোরআনের অনুষ্ঠান কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সূরা ওয়াকিয়ার 19 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার 20-40 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই সূরা ওয়াকিয়ার 20-26 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি ত্বায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন كأمثال اللؤلؤ المكنود جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما
আর নানান ফলমূল ইচ্ছে মতো যেটা তারা বেছে নেবে, আর পাখির গোশত যেটা তাদের মনে চাইবে, আর সেখানে থাকবে ডাগর ডাগর উজ্জ্বল সুন্দর চোখওয়ালা সুন্দরী স্ত্রীগণ, যেন তারা সযত্নে লুকিয়ে রাখা মুক্ত। তারা যে আমল করত তার প্রতিদান স্বরূপ। সেখানে তারা না শুনবে কোনো অনর্থক কথাবার্তা, আর না শুনবে অপরের ঘাড়ে গুনাহ চাপানোর বলি। তারা শুধু এই বাণী শুনবে, সালাম সালাম।
গত আসরে আমরা বলেছি কিয়ামতের দিন মানুষ আল্লাহর নৈকট্য প্রাপ্ত, সৌভাগ্যবান ও দুর্ভাগা এই তিন ভাগে বিভক্ত হবে। সেখানে আর নৈকট্য প্রাপ্ত বান্দাদের প্রতি আল্লাহর কিছু অনুগ্রহেরও বর্ণনা দিয়েছি। এরপর আজকের এই আয়াতগুলোতে বলা হচ্ছে জান্নাতবাসীদের আনন্দ ও বিনোদনের কোনো সীমা পরিসীমা থাকবে না। তারা যা কিছু চাইবে তা অনির্দিষ্ট সংখ্যায় ও পরিমাণে তাদের কাছে পেয়ে যাবে। খাদ্য, খাবার, ফলমূল, নানা রকম গোশত, বিশেষ করে সুস্বাদু পাখির গোশত তাদের নাগালের মধ্যে থাকবে। জৈবিক চাহিদা মেটানোর জন্য জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা এমনভাবে সুন্দরী ও পবিত্র স্ত্রীগণকে রেখে দিয়েছেন, ঠিক যেভাবে ঝিনুকের মধ্যে মুক্তা সংরক্ষিত রাখা হয়। এসব নারী এতটাই পবিত্র যে কোনো মানুষ বা জিন তাদেরকে স্পর্শ করা তো দূরে থাক, চোখে দেখারও সুযোগ পায়নি। তাদের সঙ্গে সময় কাটাতে পেরে জান্নাতবাসীদের জীবন ধন্য হয়ে যাবে।
পার্থিব জীবনের আমোদ ফুর্তি ও এ ধরনের পার্টি সাধারণত পাপ কাজে ভরপুর থাকে। এসব স্থানে অনর্থক এবং বাজে কথা ও বাক্য বিনিময় হয়, কিন্তু জান্নাতের পবিত্র উদ্যানের সেই মেলামেশাই জান্নাতবাসীরা শুধুমাত্র পবিত্র ও সুন্দর বাক্যালাপে মগ্ন থাকবে। সেখানে স্বামী স্ত্রীদের মধ্যকার আলাপচারিতায় আন্তরিকতা ও মাধুর্য থাকবে, এবং এসব পবিত্র কথাবার্তায় তাদের মধ্যে সম্পর্ক কেবল ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হতে থাকবে।
এই আয়াতগুলোর কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, ইমানদার ও সৎ কর্মশীল বান্দাদের জন্য জান্নাতে সব ধরনের আনন্দ ও বিনোদনের ব্যবস্থা থাকবে। পার্থিব জগতের চেষ্টা, কাজ ও নিয়তির উপর নির্ভর করে তাদেরকে জান্নাতি নিয়ামতসমূহ প্রতিদান হিসেবে দেওয়া হবে। দুই, সেই সব নারী জান্নাতি যারা পরমা সুন্দরী হওয়া সত্ত্বেও তাদের সৌন্দর্য পরপুরুষের দৃষ্টি থেকে হেফাজতে রেখেছেন। তিন, জান্নাত শুধু সালাম আর শান্তির স্থান, সেখানে অপরের কষ্ট হতে পারে এমন কোনো উপাদানের অস্তিত্ব থাকবে না। জান্নাতবাসীরা পরস্পরের সঙ্গে উত্তম বাক্য বিনিময় করবে এবং তারা সবাই সব সময় খোশ মেজাজে থাকবে।
এবারে সূরা ওয়াকিয়ার 27 থেকে 40 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়া আসহাবুল ইয়ামীন মা আসহাবুল ইয়ামীন ফি সিদরিম মখদুদ ওয়া তালহিম মানদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عُرْبًا أَتْرَابًا لِأَصْحَابِ الْيَمِينِ ثُلَّةٌ مِنَ الْأَوَّلِينَ وَثُلَّةٌ مِنَ الْآخِرِينَ
আর সৌভাগ্যবান দল কতই না ভাগ্যবান, যাদের আমল নামা তাদের ডান হাতে দেওয়া হবে, তারা থাকবে কাঁটাহীন কুল গাছের নিচে, কলা গাছের মাঝে যাতে আছে থরে থরে সাজানো ফল, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছায়া, আর ঝর্ণা থেকে নেমে আসা অবিরাম প্রবাহমান পানি ও প্রচুর ফলমূল, যা কখনো শেষ হবে না এবং কখনো নিষিদ্ধ হবে না, আর উঁচু মর্যাদা সম্পন্ন স্ত্রীগণ, তাদেরকে অর্থাৎ ওই হুরদেরকে আমি সৃষ্টি করেছি এক অভিনব সৃষ্টিতে, অতঃপর তাদেরকে করেছি কুমারী, স্বামী ভক্তা, অনুরক্তা আর সমবয়স্কা, সৌভাগ্যশীলদের জন্য, তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অনেকে হবে শেষ নবীর উম্মত।
আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দারা জান্নাতে থাকবেন সবচেয়ে উন্নত স্থানে, তাদের পরেই সৌভাগ্যবানদের স্থান। পবিত্র কোরআনের অন্যত্র বর্ণিত আয়াত অনুযায়ী তারা হচ্ছেন সেই সব মানুষ কিয়ামতের দিন যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে। কিয়ামতের দিন ডান হাতে আমলনামা লাভ করা হবে সৌভাগ্যবানদের অন্যতম নিদর্শন। জান্নাতবাসী এই দলটিও জান্নাতের অফুরন্ত নিয়ামত উপভোগ করতে পারবে। জান্নাতে থাকবে অসংখ্য গাছপালা, যার মধ্যে ফলমূলের গাছ থাকবে প্রচুর পরিমাণে। জান্নাতবাসীরা একদিকে এসব গাছের ফল খেতে পারবে এবং অন্যদিকে এসব গাছের ছায়ায় বিশ্রাম নেবে। এসব গাছের কোনো কাঁটা তাদেরকে কোনো কষ্ট দেবে না। এর পাশাপাশি জান্নাতে থাকবে অসংখ্য প্রবাহমান পশ্চবন, ঝর্ণা ও ঘন জঙ্গল, যার ফলে জান্নাতবাসীদের জন্য তৈরি হবে এক নান্দনিক ও নৈসর্গিক পরিবেশ।
এই আয়াতগুলোর কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, প্রকৃতিগতভাবেই পার্থিব জীবনের বিভিন্ন ভোগ্য বস্তু ক্ষয়প্রাপ্ত ও ধ্বংসশীল, এগুলোর মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি থাকে, কিন্তু জান্নাতের নিয়ামত সমূহে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। সেখানকার নিয়ামতগুলো চিরস্থায়ী এবং সবসময় মানুষের হাতের নাগালে থাকে। স্থান, কাল, পাত্র ভেদে এসব নিয়ামতের জন্য কোনো সীমাবদ্ধতা আরোপ করা হয়নি। দুই, পৃথিবীর জীবনে বিয়ে শাদীর মাধ্যমে যেসব সংসার গঠিত হয় তা অনেক সময় টেকে না। মতের অমিল সহ নানা ধরনের সমস্যার কারণে কখনো কখনো অনেক দম্পতি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা যাদেরকে স্বামী স্ত্রী বানাবেন তাদের মধ্যে সব দিক দিয়ে মিল থাকবে, চিন্তা চেতনায় তারা এক ও অভিন্ন হবেন, ফলে তাদের মধ্যে কখনো মতপার্থক্য বা মতভেদ হবে না, বরং তাদের মধ্যে বিরাজ করবে ভালোবাসার এক অপূর্ব মেলবন্ধন।
এসব আয়াতের আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, তিন, পারলৌকিক সৌভাগ্য অর্জন শুধুমাত্র অতীতে নবীর রাসূলদের যুগের মানুষের জন্যই বরাদ্দ ছিল না, বরং তা অর্জনের পথ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য উন্মুক্ত থাকবে। ইমানের পাশাপাশি সৎকর্মশীল হতে পারলে যে কেউ পারলৌকিক সৌভাগ্য বা জান্নাত লাভ করতে পারবে। তো শ্রোতাবন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার প্রক্রিয়া ঠেকানো যাবে না, স্পুতনিককে দেয়া সাক্ষাৎকারে বলেছেন ইরানের প্রেসিডেন্ট। ইউরোপীয় জোটের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কয়েকটি সমাবেশ করেই বিএনপি ক্ষমতা যাওয়ার দুঃস্বপ্ন দেখছে, মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। এবং ভারতে অর্থনীতি চাঙ্গা করতে টাকায় হিন্দুদের দেবতা লক্ষ্মী গণেশের ছবি ছাপানোর দাবি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জেপিএ বক্স নাম্বার 4002 ঢাকা 1000 বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222 নিউ দিল্লি 110048 ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা আবারও জানিয়ে দিচ্ছি রেডিও তেহরান 1982@gmail.com। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের রাতের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি মোহাম্মদ আমির হোসেন আপাতত এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।